নমস্কার, শুরু করছি জীবনবাণী। জীবনবাণী সকল শ্রোতা বন্ধুকে জানায় আমাদের প্রীতিয় শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা কেউই বলতে পারি না এই পৃথিবীতে আমাদের আয়ু কতদিনের। একটাই জীবন, জীবনে বেঁচে থাকার সময় আমাদের সৎ ও সুন্দর জীবনযাপন করা উচিত। আমাদের উচিত আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা। যদি তার কাছে আমরা সমর্পিত হই, তিনি আপনাকে পথ দেখাবেন। প্রিয় বন্ধু, আপনি কি চান ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে উপলব্ধি করতে? আপনি কি চান আপনার হৃদয়কে সমর্পণ করতে? তাহলে দেরি নয়, শুনতে থাকুন জীবনবাণীর আজকের আলোচনা।
যেমন ছিল তেমনি আছে, যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজ ওঠে, গাছে গাছে ফুলও ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল তেমনি আছে,
শ্রোতাবন্ধু, বর্তমানে জগৎ সংকটের মুখোমুখি। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট, জগতের শেষ সময় উপস্থিত, এবং ঈশ্বর শেষকালে ও স্বর্গের বিষয় যা বর্ণনা করেছেন, যা আমরা প্রকাশিত বাক্যের গভীর তাৎপর্যপূর্ণ বিষয়ের মাধ্যমে জানতে পারি, যা সকল ব্যক্তির জানা একান্ত প্রয়োজন। খ্রিস্টের সুসমাচারের প্রকৃত তাৎপর্য এবং যা ঘটে গেছে, যা ঘটছে ও ঘটবে, সেই সকল বিষয়ের আলোচনা শুনুন প্রকাশিত বাক্য থেকে।
তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোশ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর অনুষ্ঠানে আমরা বাইবেলের শেষ প্রান্তে আলোচনায় এসে পৌঁছেছি। বর্তমানে বাইবেলের শেষ বই নতুন নিয়মে প্রকাশিত বাক্য থেকে আলোচনা করছি। আজকের 18 অধ্যায় থেকে আমরা আলোচনা করব। প্রেরিত যোহন পুনর্বার যে অপর এক দূতের আনিত সংবাদ অবগত হচ্ছেন, সেই সম্পর্কে আমরা পাঠ করতে চলেছি। বাবিল নগরের বিনাশ সম্পর্কিত প্রাথমিক ঘোষণা আমরা শুনি প্রকাশিত বাক্য তার 14:8 পদে। পরে তাহার পশ্চাৎ দ্বিতীয় এক দূত আসিলেন, তিনি কহিলেন, পড়িল পড়িল সেই মহতি বাবিল, যে সমস্ত জাতিকে আপনার বেশ্যাক্রিয়ার রোষ মদিরা পান করাইয়াছে। আমরা বর্তমানে এই 18 অধ্যায় যে দূতকে আমরা পাই, তিনি এই 14:8 পদের দূত অপেক্ষা আরও উৎকৃষ্ট দূত তাঁর ক্ষমতা ও প্রতাপে। 14:8 পদের দূতেরই ছিল প্রাথমিক ঘোষণা, আর বর্তমানে এই 18 অধ্যায় দূত শ্রেষ্ঠ হয় তার চিহ্ন পাই তাঁরই প্রবল রবের মধ্যে। আমরা দেখি লেখা আছে মহতি বাবিলের বিনাশ, 504 পৃষ্ঠায় প্রকাশিত বাক্য 18 অধ্যায়। এই সকলের পরে আমি স্বর্গ হইতে আর এক দূতকে নামিয়ে আসিতে দেখিলাম, তিনি মহা ক্ষমতা সম্পন্ন এবং তাহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল। তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন, পড়িল পড়িল মহতি বাবিল, সে বুধগণের আবাস, সমস্ত অশুচি আত্মার কারাগার ও সমস্ত অশুচি ও ঘৃণা ও পরীক্ষার কারাগার হইয়া পড়িয়াছে। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো। আমাদের মন প্রাণ আমরা তোমার হাতে সমর্পণ করি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, আমাদের জীবনে তোমার শান্তি আনন্দ দ্বারা ঘিরে রাখো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য তার 18 অধ্যায় থেকে আলোচনা করছি। তার প্রথম দুটি পদ পাঠ করেছি। আমরা দেখি যে গ্রিক ভাষায় যে সময়কাল ভবিষ্যৎ বাণীমূলক অতীতকাল, আসন্ন ঘটনাগুলোকে এমনভাবে বিবৃত করা হয়েছে যে মনে হয় ঘটনাগুলো ঘটে গিয়েছে। উদ্দেশ্য হলো আসন্ন বিষয়গুলো ইতিমধ্যে যেন মানুষের জ্ঞানের গোচরে হয়। ঈশ্বর যখন বলেন কিছু ঘটতে চলেছে, আপনি ধরে নিতে পারেন যেন সেগুলো ঘটে গিয়েছে। এর কারণ হলো সেগুলো ঘটতে চলেছে, এ সকল ন্যায় ও সুনিশ্চিত। ঈশ্বরের পরিকল্পনা ও কার্যসূচিতে ঘটনাগুলোর পরিণাম সকলই প্রেরিত জোহনের অবগত আছেন, আর সেই জন্য সেই সমস্ত ভবিষ্যতে ঘটবার জন্য অপেক্ষায় থাকলেও অতীত হয়ে গিয়েছে বলে মনে হয়। বাবিল পৃথিবীর এক মহান বাণিজ্যিক কেন্দ্র ধ্বংস হয়ে যেতে চলেছে। কেন বাবিল ধ্বংসের পথে চলেছে? বাবিল কেন ধ্বংসীভূত হবে? কেননা সেখানে ভূতগণের আবাস, সমস্ত অশুচি আত্মার কারাগার ও সমস্ত অশুচি ও ঘৃণা ও পরীক্ষার এবং পক্ষীর কারাগার দেখা যায়। এ সমস্ত পঙ্কিলতা ও অন্ধকারচ্ছন্ন অবস্থা সেখানে দেখা যাবে। যিশু বাব্বাদীর পুস্তক 13 অধ্যায় 19-22 পদের মধ্যে পাই, আর বাবিল রাজ্য সকলের সেই রত্ন ও কলদীয়দের শ্লাঘার, সেই লাবণ্য ঈশ্বর কর্তৃক উৎপাটিত সদম ঘমরা সদৃশ হইবে, তাহার মধ্যে আর কখনো বসতি হইবে না। পুরুষ পুরুষানুক্রমে তথায় কেউ বাস করিবে না, আরবীয় সেই স্থানে তাম্বু ফেলিবে না, মেষপালকেরাও সেখানে আপন আপন পালে শয়ন করাইবে না, কিন্তু সেই স্থানে বন্য পশুরা শয়ন করিবে, আর তাহাদের গৃহ সকল চিৎকারকারী জন্তুতে পরিপূর্ণ হইবে, উষ্ট্র পক্ষীরা সেখানে বাসা করিবে ও ছাগেরা নাচিবে, আর তাহাদের অট্টালিকাসমূহ শব্দ করিবে, বিলাস প্রাসাদে শৃগালেরা বাস করিবে। হাঁ, তাহার কাল শীঘ্র উপস্থিত হইবে, তাহার দিন সকল দীর্ঘ হইবে না। আমরা প্রকাশিত বাক্যের এই 18 অধ্যায় পাই আক্ষরিক বাবিলের ধ্বংস সাধনের মধ্যে এই সমস্ত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে বাবিল পুনর্গঠনের কাজে কোনো অন্য ভবিষ্যৎবাণীর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। বাবিল হল দিয়াবলের, শয়তানের প্রধান কার্যালয়। কত বছর হতে এমন কার্যালয়রূপে ঈশ্বরের বিরোধিতা ক্রিয়াকর্ম চালিয়ে চলে আসছে। প্রকাশিত বাক্য তার 18 অধ্যায় 3 পদে আমরা পাই, বিশেষ করে কেননা সমুদয় জাতি তাহার বেশ্যাক্রিয়ার রসমদিরা পান করিয়াছে। পান করিয়াছে ঈশ্বরের ক্ষমতা, অধিকার, তার সম্মান ও সমাদার, তার পাতিত প্রায়শ্চিত্তকারী রক্তকে তাচ্ছিল্য সহ দেখার, এবং তার শক্তির অস্বীকারকারী বিশাল ব্যবসায় ও বাণিজ্যে লিপ্ত মানুষের উপরে ঈশ্বরের বিচার। এই সরকার ও বাণিজ্য উভয়ের মধ্যে এ এক অপবিত্র অশুচি মৈত্রীর বন্ধুত্ব। আজকের দিনও এমন দেখা যায়, আর তা স্বর্গের ঈশ্বর লক্ষ্য করে দুঃখার্থ ব্যথিত হন। বণিক বলতে ভ্রমণকারী ব্যবসায়ী, তারা মাল উৎপন্ন করে না, কিন্তু মাল মশলা বা বাণিজ্যিক সম্ভারের জন্য দালালি করে, উঁচু লাভের আশায় ব্যবসায় রত থাকে। এই ব্যবসায় রত মানুষ এই ব্যস্ততা পারে না ঈশ্বরের জন্য সময় ব্যয় করতে। তাদেরকে ঈশ্বরের সম্মুখে আগামী দিনে দাঁড়াতে হবে বই কি? এই ঈশ্বরবিহীন ব্যবসায়িকতার বিচার ঈশ্বর করবেন, এক মন্দ সময় এর জন্য অপেক্ষা করছে। 4 পদে পাই প্রকাশিত বাক্য 18 অধ্যায়, ঈশ্বর মনোনীতা ভার্যা মণ্ডলী স্বরূপ ঈশ্বরের লোকেরা যেমন প্রভুর গোপন আগমনে মধ্যাকাশে রূপান্তরিত দেহে প্রভুর সঙ্গে মিলিত হবে, তেমন ঈশ্বরের কিছু সন্তান যারা ভার্যা হওয়ার যোগ্য হল না কিন্তু ঈশ্বরেরই লোক, প্রভুর গোপন আগমনে হাত ছেড়ে যাওয়া লোক, তাদের মহাক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, তারা কি প্রভুতে দিন যাপন করতে পারবে? সেই ক্লেশের সময় তারা কি পারবে বিশ্বস্ত হয়ে থাকতে? হ্যাঁ, তারা খ্রিস্টেতে বিশ্বস্ত থাকবে। 144,000 মনোনীত জিহুদি সেই মহাক্লেশে সুস্থিত থাকবে। ঈশ্বরের মনোনীতদের ঈশ্বর ঠিকই সংগ্রহ করবেন, একটিও হারাবেন না। আপনি নিশ্চয়ই জানেন সেই প্রভু যীশু প্রদত্ত 100টি মেষের দৃষ্টান্ত, এক মেষপালকের দৃষ্টান্ত, যিনি 100টি মেষের তত্ত্বাবধায়ক ছিলেন, কিন্তু একটা হারিয়ে গিয়েছিল। তার জন্য সেই মেষপালককে 99টা মেষ নিয়ে সন্তুষ্ট হয়ে রইলেন না। তিনি আবার গিয়ে সেই হারিয়ে যাওয়া ছোট্ট মেষটি খুঁজে ফিরিয়ে আনলেন এবং পূর্ণ 100টিতে তৃপ্ত হলেন। আমাদের আলোচ্য পত্রাতে যে বাণী শোনা যায় তা ঈশ্বর পুত্রের। তিনি তার লোকদের আহ্বান করে যারা সেই বাবিলের তাদের বিচার এসে গেছে। সদমস্ত লোটের অভিজ্ঞতার মতোই স্বাভাবিক পরিণাম হতে এই ঐচ্ছিক পার্থক্য মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। সেই অগ্নিবন্যা হতে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সদম হতে লোটকে বেরিয়ে আসার জন্য সতর্কবাণী দেওয়া হয়েছিল। যেমন লক্ষ্য করা যায় আদিপুস্তক তার 19 অধ্যায়, ঠিক তেমনিভাবে এই ঈশ্বরের লোকদেরকে সতর্ক করা হচ্ছে। ঈশ্বরের বাণী শুনি, যে বিষয়ে আমরা দ্বিতীয় বিবরণ তার 4 অধ্যায় 30-31 পদে পাই, যখন তোমার সংকট উপস্থিত হয় এবং এই সমস্ত তোমার প্রতি ঘটে, তখন সেই ভাবিকালে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিবে ও তাহার রবে অবধান করিবে, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ঈশ্বর। তিনি তোমাকে ত্যাগ করিবেন না, তোমাকে বিনাশ করিবেন না, এবং দিব্য দ্বারা তোমার পিতৃপুরুষদের কাছে যে নিয়ম করিয়াছেন তা ভুলিয়া যাইবেন না। ঠিক এমনই সতর্কতা প্রদান ইসরায়েলের প্রতি ঈশ্বরের বাক্য লক্ষ্য করা যায় জিরমীয় ভাববাদী পুস্তকের 51 অধ্যায় 5, 6 ও 45 পদে। আমরা দেখি, বিশেষ করে আমার মনে হয় এই হলো আজকের দিনে আমাদের জন্য উপযুক্ত আবেদনপত্র। তিনি অর্থাৎ ঈশ্বর এই সতর্কতা প্রদানের মাধ্যমে আমাদের পূর্ণ উদ্ধারের দিকে নিয়ে যেতে চান, আমরা যেন আমাদের পুরানো স্বভাবের মধ্যে পড়ে না থাকি, কিন্তু ঈশ্বরের বাক্যের চালনা এবং তাঁর আত্মার চালনায় চলি এবং সেই সকল হতে পলায়ন করে এক পৃথকীকৃত জীবন যাপন করি। ঈশ্বরের সন্তানেরা পাপ জীবন পরিত্যাগ করে এগিয়ে চলুক তাঁর আহ্বানকে চিনে নিয়ে। তাহলে এই জগতে এখন তার ক্লেশ পরীক্ষার মাধ্যমে বিচার পূর্ণ হয়ে যায়। আগামী বিচার সিংহাসনের সামনে আর তা দাঁড়াবার প্রয়োজন হয় না। কিন্তু যে ব্যক্তিরা তাদের পাপ জীবন অভিলাষ পরিত্যাগ করতে পারে না, এই সমস্ত ঐশ্বরিক সতর্কবাণী দ্বারা তারা চেতনাপ্রাপ্ত যদি না হয়, তবে তাদেরকে আগামী দিনে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে দাঁড়াতেই হবে, এর কোনো অন্যথা নেই। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 31-32 পদে পড়ি, আমরা যদি আপনাদেরকে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না, কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই। কিভাবে আমরা আমাদের নিজেদের পাপ বিচার করব? উত্তর রয়েছে 1 যোহন তার 1 অধ্যায় 9 পদে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বাস্য ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। পাপ স্বীকার অর্থে ঈশ্বর সেই যে বিষয়টির জন্য আমায় দোষী সাব্যস্ত করেছেন সেই বিষয়ে আমায় তাঁর কাছে স্বীকার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ তাঁর কাছে ক্ষমা আছে। বলতে হবে, হাঁ প্রভু, আমি তোমার কাছে এ বিষয়ে অপরাধী, তুমি যা বলছো এই সৎ সংবেদে যা জানাচ্ছ আমি তা মেনে নিই, আমি যা করেছি তা পাপ। ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দিয়ে তাঁর পবিত্র বাক্যের দর্পণে নিজেকে যাচিয়ে দেখুন। কিন্তু আমরা কি করি? আমার কৃত ওই অপরাধ কর্ম যদি অপর কেউ করে তবে বলি সে পাপ করেছে, অথচ সেই একই পাপ আমি নিজে করলে বলি আমি তো কোনো অন্যায় করিনি। এর থেকে সূক্ষ্মভাবে দেখতে গেলে বলবো, সে আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল তারই জন্য আমার এমনটা করতে হয়েছে। সুতরাং নিজেকে যাচি আমরা দেখতে চাই না। জেনে রাখুন, যদি বলতে পারি আমার কৃত পাপ কর্ম পাপ, তাহলে হয় পাপ স্বীকার, নচেত খ্রিস্টের বিচারাসনের সম্মুখে আমাদের দাঁড়াতে হবে ও বিচারিত হতেই হবে। প্রকাশিত বাক্য 18 অধ্যায় 5 পদে আমরা পাই যে বাবিলের পাপ সঞ্চয়ের এক বিরাট ইতিহাস রয়েছে, ঈশ্বরের জ্ঞাতসারে তা অবশ্যই রয়েছে। জেরুসালেম ব্যতী রেখে মানবজাতির ইতিহাসে প্রাচীনতম নগরগুলোর মধ্যেই বাবিলের নাম বাইবেল শাস্ত্রে বহুবার উল্লেখিত হয়েছে। শেষে এই নগর ও নগরের রীতিনীতি পদ্ধতিগুলোর উপরে বন্যা ও প্লাবনের মতো এসে পড়বে সেই মহাবিচার। ঐশ্বরিক বিচার হতে পারে কিছু বিলম্ব করে, কিন্তু এ অবশ্যম্ভাবী। কতজন ভেবে থাকে যে অবিশ্বাসীরা তাহলে পাপ সহ মুক্তি পাবে, কিন্তু ঈশ্বর ন্যায়বান, তিনি পাপ জানেন না, পাপের সঙ্গে তার কোনো আপোষ নেই, অতএব তার পাপের বিচার আসন্ন। সে পাপ আকাশ পর্যন্ত ব্যাপ্ত হোক অথবা ক্ষুদ্রই হোক, সমস্তেরই বিচার নিরূপিত। প্রকাশিত বাক্য 18:6 পদে দেখি এক কাব্য সম্বন্ধীয় বা কাব্যিক বিচার। লক্ষ্য করি অবধীয় ভাববাদী পুস্তকে 1 অধ্যায় 15 পদে সেখানে বলা হয়েছে, কেন সর্বজাতির উপরে সদাপ্রভুর দিন সন্নিকট, তুমি যেরূপ করিয়াছ তোমার প্রতিও সেই রূপ করা যাইবে, তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে, অধার্মিকতার পেয়ালা কানায় কানায় পূর্ণ হয়েছে, শেষ কাঁটাটি যখন তার মধ্যে পড়বে তখন তা অপরাধকারীদের উষ্ঠে চেপে ধরা হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এ হলো বিচার। এই প্রসঙ্গে আমরা আরও পড়ি গীতসংগীতা 137 এবং ধ্যান করি, উপলব্ধি করি ঈশ্বর ধার্মিক ও ন্যায়বান তার সমস্ত ক্রিয়াকর্মে। 18:7 আসি প্রকাশিত বাক্যে। এখানে লক্ষ্য করুন যে বাবিলের সৌভাগ্য উন্নতি বাবিলকে ঐশ্বরিক বিচারের ক্ষেত্রে অন্ধ করে দিয়েছে। সে বিষয়ে কোনো জ্ঞান তার নেই। সে সময় ঐশ্বরিক বিচার সময় পর্যন্ত তারা যে কমন মার্কেট, যে বাজার, তার অধীনে থেকে সকল প্রকার কার্য সাধন করবে। বিলাসিতা, গর্ব, অহংকার, পাপ, আত্মপ্রবঞ্চনা ঈশ্বরবিহীন নগরীর আত্মাকে বিশেষভাবে ভাববিশিষ্ট করেছে। দৃষ্টিতে রয়েছে বিশ্বশান্তি এবং এই দিনের আত্মায় আশাবাদিতা। কেবলমাত্র এই অন্ধকারের অবস্থায় ভবিষ্যৎ বক্তাদের সতর্কবাণী রয়েছে। বর্তমানে ঈশ্বরে বহু সন্তানেরা, ঈশ্বরে ভক্ত ভাওবাদীগণ আগামী দিনের অন্ধকারাচ্ছন্ন অবস্থা সম্পর্কে মানুষকে সতর্ক করে চলেছেন। 8 পাই সেই ধ্বংস সাধনের আকস্মিকতা আমাদের মনকে এই পদের মাধ্যমে আকর্ষণ করে, আর তা ঘটবে অগ্নির দ্বারা। সেই ভয়াবহ দুঃখদায়ক অবস্থা, শোক এসে উপস্থিত হবে, মৃত্যু ও দুর্ভিক্ষ সহ, সেই বিষয় এখানে বলা হয়েছে। এরপরে আমরা ঈশ্বরের বাক্যের যে অংশ আমরা দেখব, প্রকাশিত বাক্য তার 18:11-17 এই পদগুলোর মধ্যে উল্লেখিত বস্তুগুলো প্রেরিত যোহনের সময় রোম সাম্রাজ্যে সুলভ ছিল। দেখুন, আমি পাঠ করছি 11 লেখা আছে, আর পৃথিবীর বণিকেরা তাহার নিমিত্ত রোদন বিলাপ করিতেছে, কারণ তাহাদের বাণিজ্য দ্রব্য কেহ আর ক্রয় করে না। এই সকল বাণিজ্য দ্রব্য স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য মণি, মুক্তা, মসিনা বস্ত্র, বেগুনিয়া বস্ত্র, পট্ট বস্ত্র, সিন্দুর বস্ত্র, সর্বপ্রকার চন্দন কাষ্ঠ, হস্তিদন্তের সর্বপ্রকার পাত্র, বহুমূল্য কাষ্ঠের ও পিত্তলের, লৌহের ও মর্মরের সর্বপ্রকার পাত্র, এবং এরকম অনেক কিছু এখানে বলা হয়েছে। আসুন আমরা পৃথক পৃথকভাবে উল্লেখিত বিষয়গুলো একটু দেখি। প্রথমে মণিমাণিক্য, বহুমূল্য প্রস্তর বিভাগের অন্তর্ভুক্ত সোনা, রূপ, বহুমূল্য মণিমুক্ত। দ্বিতীয়ত স্ত্রীলোকের, বিশেষত পরিধেয় বস্ত্রের অন্তর্ভুক্ত মসিনা বস্ত্র, বেগুনিয়া বস্ত্র, পট্ট বস্ত্র ইত্যাদি। তৃতীয়ত বিলাসদ্রব্যের অন্তর্ভুক্ত চন্দন কাঠ, হাতির দাঁতের সর্বপ্রকার পাত্র, বহুমূল্য কাঠের ও পেতলের, লোহার ইত্যাদি পাত্র। চতুর্থত আমরা দেখি সাজসজ্জা ও মশলার অন্তর্ভুক্ত তেল, সুগন্ধি, ধূপ, কুন্দুরু, দারুচিনি ইত্যাদি। পঞ্চমত মাংসের অন্তর্ভুক্ত পশু ও মেষ। আবার এ ব্যতিরেকও রয়েছে ঘোড়া, রথ, দাস ও মানুষের প্রাণ। 1 মধ্যেই এ সমস্তই বিনাশ পাবে। পুরাতন নিয়মে এমন বিচার ঘটবার বিষয়ে ভবিষ্যৎ বক্তা জিহিসকেল কি ভবিষ্যৎবাণী করেছেন দেখুন। আজকের দিনে আমাদের শহরে বা ভবিষ্যতের দিনে বাবিল যে অবস্থায় আসবে প্রাচীন পৃথিবীতে, শোর নগরের ক্ষেত্রে তাই দেখা যায়। আর সেই শোর সম্পর্কে ভবিষ্যৎ বক্তার মাধ্যমে ঈশ্বরের কথা লক্ষ্য করি জিহিসকেল ভাববাদী পুস্তকের 26:27। আপনারা লিখে রাখুন, পরে সময় হলে নিশ্চয়ই পাঠ করে দেখবেন জিহিসকেল ভাববাদী পুস্তক 26:27। প্রকাশিত বাক্য তার 18:17-19 আমরা দেখি। এখানে লেখা আছে 17, কারণ 1 মধ্যেই সে মহাসম্পত্তি ধ্বংস হইল, আর প্রত্যেক কর্ণধারে ও জলপথে যে কেউ গমন করে এবং মাল্লারা ও সমুদ্র ব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়াইল, এবং তাহার দাহের ধূম দেখিয়া উচ্চস্বরে কহিল, সেই মহানগরীর তুল্য কোন নগর? 19 লেখা আছে, আর তাহারা মস্তকে ধুলা দিয়া রোদন ও বিলাপ করিতে করিতে উচ্চস্বরে বলিতে লাগিল, হায় হায় সেই মহানগরীর সন্তাপ, যার ঐশ্বর্য দ্বারা সমুদ্রগামী জাহাজের কর্তারা সকলে ধনবান হইত, কারণ 1 মধ্যেই সে ধ্বংস হইয়া গেল। পরবর্তী যে বিভাগটা 17 পাই তা হল যানবাহন বিষয়ক। জগৎ ও জগতের বিষয় বয়ে যাচ্ছে, সে সমস্ত যতই আমাদের প্রিয় হোক, হয়তো জীবনে অধিকাংশ সময় মানুষ তার মধ্যে যাপন করছে, কিন্তু সেই সমস্তের ঊর্ধ্বে ঈশ্বরকে স্থান দেওয়াই উপযুক্ত। এই ধ্বংস অন্তরকে দুঃখার্থ করে বটে, কিন্তু এর জন্য বিলাপ না করে অক্ষয় অনন্ত বিষয়, সেই স্বর্গীয় বিষয়ে মনোনিবেশ করুন। স্বর্গে খ্রিস্টেতে কি আপনার মন দৃঢ় সংবদ্ধ হয়ে আছে, নাকি এই জগৎ ও জাগতিক বিষয় আপনার হৃদয়কে এমন আচ্ছন্ন করে রেখেছে যে তার ধ্বংসে আপনি বিলাপ ও শোকে মুহমান হয়ে পড়বেন? লোটের স্ত্রী তার আহ্বান অনুসারে তার সংসারকে ভুলে গিয়ে যেতে পারল না। সে কি করেছিল? তিনি পিছনের দিকে তার ফেলে আসা সংসারকে স্মরণ করে দুঃখার্থ হয়েছিলেন, আর আমরা জানি তিনি লবণের স্তম্ভ হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমরা স্বর্গেতে আনন্দের প্রত্যাশাকে রক্ষা করে আমাদের পার্থিব দিনগুলো অতিবাহিত করে চলেছি, আর সেই জন্যই এই জগতের তিক্ততা ও দুঃখদায়ক পরিস্থিতিগুলো আমাদের পরাস্ত করতে পারে না যদি আমাদের দৃষ্টি ঊর্ধ্বগামী হয়। আগামী দিনের আনন্দ উল্লাস আমাদেরকে বর্তমানের দুঃখ কষ্ট ও তিক্ত অভিজ্ঞতাকে সহনীয় করে তুলেছে। আমরা দেখি যে এর পূর্বে আমরা পড়েছি বা জেনেছি বাবিল ধ্বংসের দুটো দিক রয়েছে। প্রথমত, এই ধ্বংস সাধনে মানুষের মধ্যে শারীরিক ও মানসিক ক্লেশদায়ক অনুভূতি ও যন্ত্রণার প্রতিক্রিয়া, দ্বিতীয়ত স্বর্গীয় স্থানে এক আনন্দময় পবিত্রময় ঐশ্বরিক বিচারের সত্যতা প্রতিপাদনের অনুভূতির এক প্রতিক্রিয়া। আসুন এই যে দ্বিতীয় প্রতিক্রিয়ার দিকটি যা স্বর্গে পরিলক্ষিত হতে দেখি সে বিষয় সহ আমরা শুনব 18:20, যেখানে লেখা আছে, হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদীগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ করো, কেন সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে ঈশ্বর তাহার প্রতিকার করিয়াছেন। এই দৃশ্যে কোনো শোকাবহ অবস্থা ফুটে ওঠেনি। সব সমাধি এবং সংক্রান্ত বা শেষকৃত্য সম্পর্কিত কোনো দুঃখজনক অবস্থা নয়, বরং এই দৃষ্টিভঙ্গি স্বর্গেতে পৃথক ধরনের। মানুষের মধ্যে যা ছিল বিলাপ বিষয়ক, স্বর্গেতে তাকে পাই সমারোহ সহ স্মরণ করা হচ্ছে। প্রত্যাশিত বিষয়কে যেন স্বর্গে সাদর অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করা হচ্ছে। সাধুগণ, পবিত্রগণ যে বিষয়ে প্রার্থনা করে এসেছেন, পুরনো নিয়মের ভাববাদীগণ ও নতুন নিয়মে প্রেরিতগণ যে বিষয় ভবিষ্যৎবাণী করে এসেছেন, এখন সে সমস্তই পূর্ণ হয়েছে। এই বিষয়ে ঈশ্বর প্রতিকার করলেন, যেন এক বিরাট দায় মুক্তি মন্দের উপরে নেমে এসেছে এতদিনে ঐশ্বরিক সেই বিচার। কিন্তু আপনি, প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কোন দলে? এই মন্দতার ধ্বংস সাধনে বিলাপকারীদের দলে, নাকি আনন্দ উল্লাসকারীদের দলে? 21 আমরা দেখি, পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট জাঁতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিতা হইবে, আর কখনো তাহার উদ্দেশ্য পাওয়া যাইবে না। এমনকি স্বর্গ সেই প্রচণ্ডতা, সেই আকস্মিকতা বাবিলের সেই পূর্ণ ধ্বংস সাধনে বা বিলোপ সাধনের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। ঠিক যেন মনে হয় একটা বিশাল পাথর সমুদ্রে নিক্ষেপ করা হলো, অনেকটা জল ছিটকে উঠল, কিন্তু সেই প্রচণ্ড উত্তাল তরঙ্গমালার মধ্যে কোথায় সেটি যেন অদৃশ্য হয়ে গেল। বাবিলের পরিণতি ঠিক এরকমই হবে। 18 প্রকাশিত বাক্যে 22:23 দেখি, একটা নগরের সমস্ত কিছুই, প্রসিদ্ধ নগরীর যাবতীয় বিষয়, কোনো রকম গান বাজনা, কোনো রকম কাজকর্ম, কোনো জীবিকা, সাংসারিক ক্রিয়াকলাপ, কোনো ব্যবসা বাণিজ্য, আলোর কোনো প্রয়োজনীয়তা কিছুই দেখা যাবে না, সমস্তই শেষ হয়ে যাবে। সমস্ত সামাজিক পারিবারিক জীবনধারাই শেষ হয়ে যাবে। নগরটি খ্রিস্টারির উপাসনার মাধ্যমে সমগ্র জগৎকে ভ্রান্ত করত, এই তো সেই ভ্রান্তির চূড়ান্ত। ভেবে দেখুন, এ সমস্ত ধ্বংস সাধনে যার সমস্ত জগৎকে বিপদগামী করে তুলেছিল, তার বিলাপ সাধনে আপনি কি বিলাপ করা প্রয়োজন মনে করেন? বরং যারা এই সমস্তের বিষয় আনন্দ উল্লাস সহ ঐশ্বরিক প্রতিকারকে সমারোহ জানায়, তাদের সঙ্গে আমোদ উল্লাসে যোগদান করাই কি যুক্তিযুক্ত নয়? প্রকাশিত বাক্য তার 18:24, এখানে লেখা আছে, আর ভাববাদীগণের ও পবিত্রগণের রক্ত এবং যত লোক পৃথিবীতে হত হইয়াছে সেই সকলের রক্ত ইহার মধ্যে পাওয়া গেল। ঈশ্বরের লোকেরা এই নগরীতে শুধু ক্লেশভোগ স্বীকার করেছে, এ শয়তানের নগরী, শুরু হতেই সে হত্যাকারী, ঈশ্বরের লোকেরা তাঁর শিকার, বাবিল হত্যাকারী খুনি, পরিশেষে ঈশ্বর এর বিচার নিষ্পত্তি করেন। বাবিল ধ্বংসের বিষয় যখন মনের মধ্যে আন্দোলিত হয়, তখন অন্যান্য বড় বড় নগর ও তার সভ্যতা যা অতীত ছিল এবং তার পতন হয়েছে, সে সমস্ত কথাও মনে পড়ে। একজন লেখক তার লেখার মধ্যে লিখেছেন, আমরা দেখতে পাই যে সে মহান সভ্যতা ক্রমশ ক্ষীণ হয়ে গিয়ে লোপ পাওয়ার পশ্চাতে 5 মৌলিক কারণ তিনি দেখিয়েছেন। প্রথম কারণ, মনুষ্য সমাজের মূল ভিত্তি যে মহত্ত্ব ও গৃহের পবিত্রীকরণ, তাকে গোপনে গোপনে ক্ষয় করে ফেলেছে। দ্বিতীয় কারণ, ক্রমান্বয়ে উচ্চ হারে কর প্রদান, সাধারণ লোকদের জন্য বিনামূল্যে রুটি ও বাসের জন্য জনগণের অর্থ ব্যয়। তৃতীয় কারণ, প্রতিবৎসর খেলাধুলা আমোদ প্রতিযোগিতা প্রভৃতির পশ্চাতে ক্রমশ উন্মাদনা উত্তেজনা নিষ্ঠুরতা অনৈতিকতা বৃদ্ধির চূড়ান্ত। চতুর্থ কারণ, যুদ্ধোপকরণের জন্য বিরাট গৃহ ঘেঁথে তোলা, অথচ শত্রু দেশের মধ্যেই রয়ে গিয়েছে, এইভাবে ব্যক্তিগত দায়িত্বগুলো হ্রাস পেয়ে যাওয়া। পঞ্চম কারণ, ধর্মীয় ভাব হ্রাস পেয়ে যাওয়া, অধিকরূপে বিশ্বাসে ক্ষীণতা, জীবন ও মানুষকে পরিচালনা করার ক্ষমতার দুর্বলতা। ইতিহাস প্রায় চেতনাবাণীর পুনরাবৃত্তি করে, আর আমরা দেখি ঊর্ধ্বস্থ আলোকে তা এক অশুভ বিষয়ের ইঙ্গিত দিয়ে থাকে। আমরা এর আগেই দেখতে পেয়েছি যে আমাদের দেশে, আমাদের সমসাময়িক সভ্যতা সংস্কৃতিতে সেই পাঁচটি কারণ সক্রিয় হয়ে উঠেছে। আমরা দেখি যে সেই একই বিষয় বাবিলের পতন ঘটাতে সেই শেষ দিনের সমর্থ হবে, তা জাতি, গৃহ ও ব্যক্তিগত জীবনের ধ্বংস সাধন করে। ঈশ্বরের ধন্যবাদ যে মানুষের পাপের কাহিনীর সমাপ্তি ঘটবে। এই অধ্যায় প্রভু যীশু খ্রিস্টের দ্বারা মহাক্লেশের এক ভয়ঙ্কর সময়ের সিদ্ধান্তে আমাদেরকে উপনীত করে। পরবর্তী অধ্যায় আমরা এই অন্ধকার, বিষাদময় এবং সর্বনাশকর সময়ের পরিণতি নিয়ে আসার জন্য পৃথিবীতে খ্রিস্টের আগমন আমরা দেখতে পাই। এ হল তার আগমনের এক দিক, আর তার আগমনের সুনির্দিষ্ট নিশ্চিত দিকটি হল প্রভুর দিনের সেই প্রত্যুষকাল, যাকে সহস্রবর্ষীয় রাজত্ব বলে অভিহিত করায়। লক্ষ্য করুন সেই পুস্তকটির 20 অধ্যায়। তাহলে আমরা দেখলাম মহাক্লেশকাল সামগ্রিকভাবে 7 বৎসর ব্যাপী, ভবিষ্যৎবক্তা দানিয়েলের ভবিষ্যৎবাণীর 7তম সপ্তাহ, পুরাতন নিয়মে দানিয়েলের ভাববাদী একে বিভক্ত করেছে এবং নতুন নিয়মে প্রেরিত জোহন দুটি সমানভাগে বিভক্ত করেছেন এই কালকে 3.5 বৎসর হিসাবে। মণ্ডলী এই পৃথিবী পরিত্যাগ করে ঊর্ধ্বনীত হলে পৃথিবীতে একনায়ক রূপে আধিপত্য করার উদ্দেশ্যে শান্তি, উন্নতি ও যশ খ্যাতির বেদিতে খ্রিস্টারই ক্ষমতাসীন হবে। মহাক্লেশকালের প্রথমার্ধে খ্রিস্টারই এমন এক আমূল পরিবর্তন আনবে যা মানুষের পক্ষে মঙ্গলজনক বলে মনে হবে। মিথ্যা শান্তির এক প্রচেষ্টা সে চালাবে। সমস্ত ধর্মের ও সমস্ত সরকারের উপরই থাকবে তার কর্তৃত্বাধিকার ও নিয়ন্ত্রণ ক্ষমতা। সেই সময়টি যখন উপস্থিত হবে, তখন এক পৃথিবী, এক ধর্ম এবং সমস্ত কিছু এক হবে। সমস্ত জগৎ জানবে তারা সকলে সহস্রবর্ষীয় শান্তিরাজত্বে প্রবেশ করেছে। পৃথিবী যেন এক পূর্ণাঙ্গ কাল্পনিক রাষ্ট্রে, অর্থাৎ সমস্ত দিক দিয়ে নিখুঁত রাষ্ট্র পরিণত হবে। এক বিরাট মিথ্যার কালই তখন প্রকৃতপক্ষে এসে উপস্থিত হবে। কিন্তু এ সমস্তের পূর্বে ঊর্ধ্বনীত মণ্ডলী, অর্থাৎ খ্রিস্টের বধু, তাকে আমরা এই পুস্তকের শেষের দিকে দেখতে পাব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আগামী দিনের অনুষ্ঠানে আরও জানবার চেষ্টা করব।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438004524380045, এবং আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235। আবার বলছি, 9433497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।